This track was downloaded from fusionbd.com.
এক ফ্রেন্ড শুনছেন রেডিও আমার 88.4 FM এ উইকেন্ড স্পেশাল শো আমার ভালোবাসা, যেখানে ভালোবাসার ডাকপিয়ন মাশফিক এবং তৌফিকা রয়েছে আপনাদের সাথে। আর বন্ধুরা, এই মুহূর্তে ঠিক ঘড়ি বলছে সময় 12:01, 11:59। আর সাথে তো রয়েছেন অবশ্যই লাভগুরু এবং অবশ্যই একজন ভালোবাসার বন্ধু, যিনি কিনা আজকে শেয়ার করবেন তার ভালোবাসার কথা আমাদের সবার সাথে।
তো মাশফিক, আমার মনে হয় আর সময় নষ্ট না করে সরাসরি আমাদের যে বন্ধুটি তার ভালোবাসার কথা বলার জন্য স্টুডিওতে চলে এসেছেন তার সাথে কথা বলি। অমর ভাই, আপনাকে অনেক স্বাগত আমাদের রেডিও আমার পক্ষ থেকে, কেমন আছেন?
জি ভালো আছি, আপনাকেও ধন্যবাদ। আর ধন্যবাদ রেডিও আমাকে, আর আমি এখানে আমন্ত্রিত হয়েছি তাকে ধন্যবাদ।
অমর ভাই, আপনি পেশাতে কি করছেন?
আমি এমনিতে একটা টেলিকম অফিসে চাকরি করছি।
আচ্ছা আচ্ছা, টেলিকম কোম্পানিতে আপনি চাকরি করছেন?
টেলিকম কোম্পানিতে চাকরি করছি।
আচ্ছা, আপনার দেশের বাড়ি?
আমার দেশের বাড়ি হলো বরিশাল মেহেন্দিগঞ্জ। এটা
বরিশাল মেহেন্দিগঞ্জ। অমর ভাই, আপনি প্রোগ্রামটি কতদিন যাবত শুনছেন?
এটা অনেকদিন যাবত, অনেকদিন যাবত শুনতেছি। আর রেডিও আমার ভক্ত, আমি সাধারণত শুরু থেকেই FM যখন চালু হলো তখন থেকেই তো শুনে আসছি, তখন থেকেই শুনে আসছি।
আচ্ছা, এই প্রোগ্রামটি কেন আপনার কাছে ভালো লাগে কিংবা কেন আপনি আসতে চেয়েছেন এই প্রোগ্রামে?
আসলে এই এই প্রোগ্রামটা হলো ভালোবাসার মানুষ নিয়ে কথা। এখানে মন উজাড় করে অনেক কিছু বলা যায়, জীবনে অনেক স্মৃতি বলা যায়। আসলে যখন এই জিনিসটা মানুষ প্রকাশ করতে চায়, যখন সে অনেক ব্যথিত হয় বা অনেক আনন্দিত হয়, তো এটা শুনে আমার খুব ভালো লাগে। তখন আমার মনে হয় যেন আমি ওই জন্য এখানে বলতে,
মানে আপনি এক ধরনের কথা বলতে চাচ্ছেন যে এরকম যে হয়তো হালকা হওয়া যায়, হয়তো আনন্দের কথা প্রকাশ করে অনেক বেশি আনন্দিত হওয়া যায় অথবা কষ্টের কথা প্রকাশ করে হালকা হওয়া যায়,
হালকা হওয়া যায়। জি জি।
আচ্ছা অমর ভাই, একটি প্রশ্ন জাস্ট আপনাকে করা হলো, মানে করতে যাচ্ছি, সেটা হলো যে অনেকে তো আমাদের স্টুডিওতে এসে ভালোবাসা কথা বলে, আপনিও বলছেন আজকে, আমরা শুনবো একটু পরে। আপনার কি কখনো মনে হয় যে মানুষটি আজকে তার ভালোবাসার কথা বলে গেল, হয়তো সে তার ভালোবাসার মানুষের সম্পর্কে বলে গেছে, সে তাকে ঠকিয়েছে কিংবা এটা করেছে ওটা করেছে? অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে এটা কি বানানো গল্প কিনা, এগুলো কি বানানো হয়, কিংবা আমাদেরকে বলে যে এককভাবে যে সব কথা বলা হয় এই কথাগুলো ঠিক না, এগুলো আসলে উচিত না। আপনার কাছে কি মনে হয় যে এখানে যারা আসে তারা কি বানিয়ে বানিয়ে এত ভালোবাসার কথা বলতে পারে?
না, তা কি করে হয়। আমার যেটা মনে হয়, এখানে ভালোবাসা এমন একটা জিনিস, এটা গড গিফটেড, এটা ওইভাবেই উপস্থাপন করা উচিত যেটা সঠিক। কারণ হয়তো সে শুনছে অথবা শুনে নাই, সে নেই, তো তারপরও ভালো তাকেই বাসা যায় যার সাথে মন অন্তর মিলে যায়, তো তার সম্পর্কে তো বাড়িয়ে বলাটা এটা সমীচীন হবে না।
অনেকে যখন দেখা যায় যে বলছে আমার গার্লফ্রেন্ড আমার সাথে ছলনা করেছে কিংবা আমাকে ঠকিয়েছে, ওই পার থেকে হয়তো কোন একজন বন্ধু বলল কিংবা কোন একজন লিসনার হয়তো মনে করলো যে তুমি যে তোমার ভালোবাসার মানুষের সম্পর্কে বলছো সে তোমাকে ঠকিয়েছে, তার প্রমাণ কি, তুমি তো মিথ্যা বলতে পারো। এই ধরনের আপনার যখন শ্রোতা, যখন আপনি শোনেন এই প্রোগ্রামগুলো, তখন আপনাদের ভেতরে এই প্রশ্নগুলো কেমন ভাবে আসে কিংবা উত্তরগুলো আপনারা কি খুঁজে বের করেন?
এটা আসলে আমরা যারা শুনি অনুষ্ঠানটা, তারা শুনতে শুনতে একটা সময় আমরা বুঝতে পারি যে ওনার
কথাটুকু
হচ্ছে কিনা বা একটু লাইন উনি চেঞ্জ করতেছে, এটা বোঝা যায়, অনুভব করা যায়।
তাই বলে পুরো যে মিথ্যা কথা বলে এটা হয়তো সম্ভব না, আমি যেটা বিশ্বাস করি যে
মিথ্যা বলাও তো উচিত না, আর এটা সম্ভব না।
কারণ আমি একটা কথা বিশ্বাস করি অমর ভাই, যে আপনি আজকে সকালে যে কাজগুলো করেছেন, এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি সকাল থেকে যা যা করেছেন এখন বর্ণনা করেন, তাহলে দেখা যাবে যে কিছু শব্দ কিন্তু আপনার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। হয়তো আপনি করেছেন 2 ঘন্টা কাজ, মানে চিরাচরিত কিংবা মানুষের যে কিছু বিহেভিয়ার থাকে তার কারণে হয়তো আপনি বলে ফেলবেন যে আমি তো 5-6 ঘন্টা কাজ করেছি। এটা কিন্তু মানুষের মিথ্যা বলা না, আমরা বলতে যে অটোমেটিকলি কিছু কথা পরিবর্তন হয়ে যায়।
মিথ্যা বললে তো গুরু, যে একটা মিথ্যা বললে আরো কয়েকটা মিথ্যা আশ্রয় নিতে হবে, এটাকে ঢাকার জন্য না বলাটাই তো শ্রেয় আমার মনে হয়।
ওকে অমর ভাই, এখন অনেক বন্ধুরা ওয়েট করছে আপনার ভালোবাসার কথা জানার জন্য, তারা হয়তো আজকে বিচার করবে যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন, তো আমরা জানতে চাই আপনার ভালোবাসা সম্পর্কে।
হ্যাঁ, ধন্যবাদ যারা আমাকে শুনছেন, সবাইকে শুভেচ্ছা। আসলে লাভ গুরু, এই এই যে অনুষ্ঠানটা, ভালোবাসার অনুষ্ঠানটা, আমার ভালোবাসা, এটাকে এখানে আমি এসে আমার মনের কথাগুলো বলতে পারাতে আমি নিজেকে খুব কৃতজ্ঞ বোধ করছি। এবং আমি অনুরোধ জানাবো যে আপনারা যারা লাভগুরুতে আসবেন তারাও যেন সঠিক ইতিহাস নিয়ে আসেন বা সঠিক কথাগুলোই বলার চেষ্টা করেন, যেটা লাভগুরু বললেন আসলে এটাই হওয়া উচিত। ভালোবাসা তো এমন একটা জিনিস, এখানে মিথ্যা না বললাটাই সে।
আচ্ছা অমর ভাই, আপনার এখন ভালোবাসার কথা আমরা জানবো, কবে কখন আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি দেখা পেলেন অথবা চোখাচোখি হলো?
এটা হলো অনেক আগে, এটা হলো 1989 এর দিকে।
1989 মানে 1989
এইটা, এই সময়কার ঘটনা। তখন আমি থাকতাম, এখনো থাকি অবশ্য, খিলগাঁও তালতলা।
আচ্ছা,
তো ওখানে আমরা বেশ কয়েক বন্ধু ছিলাম। আমার প্রিয় বন্ধু হাসান ছিল, আমার প্রিয় বন্ধু মাসুদ ছিল, মাসুদ এখন আছে, জাকির ছিল, খালেক ছিল। তো আমি যে মেয়েটাকে ভালোবাসতাম ওর নাম ছিল হলো রানু।
রানু
রানু
রানু আচ্ছা।
তো ওর এক ভাই ছিল, ও আমাদের সাথে চলতো। তো আমি যখন এর সাথে একটা সম্পর্ক করার জন্য চেষ্টা করতেছি, একে খুব আমি একই পাড়াতে থাকি, পাশাপাশি বাড়িতে থাকি।
মানে আপনি কি তাহলে আগে থেকেই তাকে দেখতেন?
দেখতাম, চিনতাম, জানতাম।
আচ্ছা আচ্ছা।
তো একটা সময়, তখন সে ছোট, আমি অবশ্য ছোট, তো একটা সময় সে মোটামুটি ম্যাচিউরিটি আসছে। তো আমি তাকে সবসময় দেখা হয়, কথা হয়, এমনিতেই নর্মালি কথা হয়, তেমন একটা ওইভাবে
ভালোবাসার কথা তখন হয় না।
তো আমার যে বন্ধু মাসুদ, ও আর জাকির একদিন বলতেছিল যে, জাকির বলতেছিল যে রানু অনেক বড় হয়ে যাচ্ছে। তো মাসুদ বলল, আমি ওইটা ওদের দিকে যাচ্ছিলাম আর কি, ওরা বলতেছিল রানু, রানুকে আমার খুব ভাল লাগে, আমি ওকে বিয়ে করবো, প্রস্তাব দিব। মাসুদ
মাসুদ আচ্ছা।
তো আমি বললাম, আমি আবার সাথে সাথে ওখানে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে মাসুদকে বললাম, মাসুদ আসলে বন্ধু, আমি তো ওই রানুকে খুব পছন্দ করি, ওকে আমার খুব ভাল লাগে, এখন তোদের যদি কোনো সমস্যা না থাকে, তোরা আমরা একসাথে বন্ধু। তো বললো, দেখ আমার কোনো এরকম একটা ইন্টারেস্ট নাই, যদি ওয়াক করে আর কি, আর তুই যদি করতে চাস হয়ে যা, আমার এই ব্যাপারে কোনো সে নাই। তো তারপরে আমরা, আমি রানুর সাথে দেখা করি, কথা বলি, এক পর্যায়ে আমাদের দুইজনেরই কথায় চলে আসে ভালোবাসার কথাগুলো, আমরা একে অপরকে ওইভাবেই চিনি জানি, অনেক সময় অনেক জায়গায় দেখা করি। তো ওদের বাড়ির সামনে আর আমাদের বাড়ির সামনে একটা ই ছিল, ওই গোলচক্কর যাকে বলা হয়, ওইটার পরে আর রাস্তা নেই। ওখানে জ্বর হলে বা বৃষ্টি হলে ওখানে অনেক পানি জমে থাকতো। তো আমরা চেয়েছিলাম ওখানকার যে মাটি দিয়ে ওই জায়গাটা ভরাট করে ওখানে একটা শহীদ মিনার করবো। তো যেদিনকে শহীদ মিনার করবো, ওদিনকে আমরা সবাই, ইট ও আর আমার বন্ধু মাসুদ, জাকির, হাসান, ওরা সবাই মিলে আমরা ওখান থেকে ইট এনে শহীদ মিনার করছি। আর ওখান থেকেই অবশ্য ওদের বাড়িটা দেখা যায়, রানুদের
রানুর পরিবারে কে কে ছিলেন?
না, আমার পরিবারে আমার বাবা আর তখন সবাই ছিলেন,
রানুর কথা জিজ্ঞেস করছি,
রানুর পরিবারে সবাই ছিলেন।
আচ্ছা।
বড় ভাই ছিলেন, দুই তিনজন, তিন ভাই, তিন বোন। তো ওর সাথে আমি দূরে থেকে কথা বলি, কথা বলি মানে ও, আমি যেখান থেকে কাজ করতেছি ওখান থেকে ওর লোকেশনটা, ওর বাসাটা পুরোটাই দেখা যায়।
আচ্ছা আচ্ছা।
তো আকার ইঙ্গিত অনেক কথা হয়, অনেক।
উনি তখন কিসে পড়ছেন যখন আপনাদের ভেতরে ভালোবাসাটা হলো?
একদম ছোটই বলা চলে, সিক্সে। তো একদম ছোট। তো আমাদের বৃত্তে কিন্তু ওই ম্যাচিউরিটি আসে না, ভালোবাসি, জাস্ট ওকে দেখি, পছন্দ করি, দূর থেকে দেখলে আমাকে একটা হাসি দেয়, আমি ওকে দেখলে।
আপনি তখন কিসে পড়তেন?
আমি তখন ক্লাস 9-10-এ। আমি অবশ্য লাভগুরু অনেক অনেক লেটে আমার লেখাপড়া শুরু হয়েছিল, অনেক লেটে। তো যার ফলে আমি মোটামুটি সবই বুঝি, একটা ম্যাচিউরিটি পর্যায়ে টাইপের। তো ওর সাথে যখন আমি দূর থেকে এভাবে কথা বলি, ও হাসে আমাকে দেখলে, বা ও কি করতে যাচ্ছে এখন সেটা আমাকে বুঝাচ্ছে দূর থেকে। তো এটা ওর বড় ভাই দেখে, দেখে ওকে অনেক মারে।
আচ্ছা।
মারার পরে ও ওটা একটু ব্যথিত হয়। তো তারপর আমি চলে আসি। তো গুরু ওখানে ওই বাড়িতেই আর একটা মেয়ে থাকতো, ওর নাম ছিল হইল আয়শা। ওই আয়শাকে ভালোবাসত আমার বন্ধু হাসান।
আচ্ছা।
যে বন্ধুকে আমি আজকে সশ্রদ্ধ বলে স্মরণ করি। তো ওই হাসান ওই বাড়ির ওই আয়শাকে ভালোবাসত।
আয়শা কি ছিল?
আয়শা একই বাড়িতে থাকে, এটাই সম্পর্ক, বান্ধবীর মতোই আর কি। তো তারপরে আমরা আমাদের এভাবে চলতে থাকে, ওর ভাই মারার পর আমাদের চলতে থাকে, কথাবার্তা চলতে থাকে। তো এদিক দিয়ে ওই যে হাসান, হাসানের সাথে আবার চলাটা আমার বাবা পছন্দ করতেন না।
আচ্ছা।
কারণ হাসান আর হাসানের বাবা আমি যে ওর সাথে মিশি, এটা ওরা পছন্দ করতো।
আচ্ছা। তার মানে আপনারা দুজনের বাবাই পছন্দ করতেন না যে আপনারা একে অপরের সাথে মিশি?
হ্যাঁ।
আচ্ছা।
তো কিন্তু তারপরে আমাদের ঠিকই যোগাযোগ হয়েছে।
কারণটা কি ছিল? কারণ
কারণটা হলো ওর বাবা দ্বিতীয় বিবাহ করছে। ওই ছেলে ভালো হবে না, এটাই আমার বাবার ধারণা। আর ওর বাবার ধারণা হলো আমরা ওদের থেকে অনেক ইয়ে, ওরা ওখানকার বাড়ি ঠাড়ি আছে।
আচ্ছা, মানে আপনারা নিম্নবিত্ত,
তো ওর সাথে তো আমাদের সম্পর্ক করা উচিত না। কিন্তু তারপর আমাদের যোগাযোগ হয়, কথা হয়, অল টাইম সবকিছুই দেখাশোনা হয়, কথা হয়। তো গুরু, ওই যে হাসান যখন ওই আয়েশাকে ভালোবাসত, ইন্টিমেট টাইমে আয়েশার যে বাবা মা ওনারা আবার একটা বিয়ে ঠিক করে আয়েশার জন্য, আয়েশার জন্য বিয়ে ঠিক করে। এবং ওদের বিয়ে যেদিনকে বিয়ে হবে ওদিন আমার ওই বন্ধু আমার এখানে, আমরা একসাথে এখন ওই সময়টা গুরু আমাদের ভালোবাসা ছিল আসলে, ভালোবাসবো ঠিক ওকে নিয়ে চলে যেতে হবে বা বেগে যেতে হবে ওই ধরনের কিছু না, ভালোবাসছি সে আমার হতে হবে এটাই স্বাভাবিক, আর নাও হতে পারে। ওর সামনেই বিয়ে হলো, অনেক কান্নাকাটি করলো আমরা, অনেক অনেক কান্নাকাটি করলো আমাদের সামনে। তো কান্নাকাটি করার পরে ওদের তো বিয়ে হয়ে গেল, চলে গেল। আর এদিক দিয়ে আবার গুরু আমি আবার ওই ছোট থেকেই টিউশনি করি, টিউশন করি ওদের, যে ওরা যে ঘরে থাকে তার পাশেই আবার আরেক ঘর, একটা ঘর আছে ওখানে আমি টিউশন পড়াতে যাই। তো ওই মহিলা আমাকে একদিন বলে যে তুমি যে যে হাসান রানুকে ভালোবাসো এটা কিন্তু ওদের ভাই এবং ওরা বাবা মা এটা জানে, তুমি ওদের সাথে যে পারো কম মিশো রানুর সাথে, আর তুমি ওই যে মিছিল মিটিনে যেও না ওদের, তোমরা তোমাকে কোনো সমস্যা করতে পারে। তো তারপরও আমাদের মিশা হইতো, কথা হইতো, স্কুল ফাঁকি দিয়ে অনেক জায়গায় যাওয়া হইতো। ও মোটামুটি আমাকে খুবই ভালোবাসত, আমরা একে অপরকে না দেখে, একদিন না দেখলে আমাদের ভিতরে অনেকটা কাজ করতো, ফিলিং কাজ করতো।
আচ্ছা অমর ভাই, আমি একটা জাস্ট ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি যখন রানুকে ভালোবাসতেন তখন উনি ক্লাস সিক্স কি সেভেন এ পড়ে, আর আপনি তখন নাইন টেন, বাট আপনার পড়াশোনার গ্যাপ ছিল,
দেরিতে
আপনি স্কুলে ভর্তি হয়েছেন। তো বাট আপনার কি মনে হতো যে ক্লাস সিক্স এ পড়া একটা মেয়ে ভালোবাসাটাকে বুঝতে পারে, কিংবা ওই সময় বোঝার মতো ক্ষমতা একটা মেয়ের হতে পারে, কিংবা একটা ছেলের হতে পারে ক্লাস সিক্স সেভেন এ পড়ার, তাও আজকে থেকে প্রায় এত বছর আগে?
আগে হ্যাঁ, তখন গুরু আসলে ভালোবাসা কি, এখানে তো গুরু পছন্দ হওয়া, একটা মানুষকে তাকে আমি দেখি তার আচার ব্যবহার,
এটা কি অনেকটা ছিল কি এরকম যে চোখের?
না, অনেক ওই রকম ছিল না, আমাদের রিয়েলি ভালোবাসা ছিল, ও বুঝতো, ও এটা বুঝে, মোটামুটি বুঝের হয়েছে। আর আমিও গুরু যেটা বলছি, আমি অনেক লেটে ভর্তি হয়েছি স্কুলে, আমার বুঝ ক্ষমতা হয়েছে। তো আমার গুরু, আমি টিউশন করা অবস্থায় ওই যে হাসান যে বাড়িতে থাকে ওই বাড়িতে আমার একটু কম যাওয়া হয়তো যখন টিউশন নিয়ে নিতাম, তো কম যাওয়া হওয়ার ফলে হাসান ওর বাবা মা ভাবলো যে ওরা বোধ হয় মিশা বন্ধ করে দিচ্ছে, এবার ঠিক আছে। তো গুরু
আপনি কি নার্ভাস?
ওর বান্ধবী একদিন ওকে বলে যে তোরা যে ভালোবাসিস আমার বাসায় আসিস, আমার আব্বা আম্মা এখানে ওই দিন থাকবে না, তোরা আসিস আমাদের বাসায়, তোদের সাথে আমার কিছু কথা আছে। তো আমরা একদিন ওর স্কুল ফাঁকি দিয়ে, আমার স্কুলে ফাঁকি দিয়ে আমরা যাই ওবেইতে। যাওয়ার পরে ওর বান্ধবী আমাকে অনেক কথা বলে যে তোমরা, তোমাদের আসলে তোমরা তো অনেক ছোট বয়স, তোমাদের এই বয়সে এটা করাটা ঠিক না, তুমি তোমরা আসলে যা করতেছো দেখাশোনা ঠিক আছে, কিন্তু তোমরা এমন কিছু করো না যে তোমাদের ভবিষ্যৎ খারাপ হয়, মানুষ খারাপ বলে। কিন্তু এই কথাগুলো হাসান যে ওই আশাকে ভালোবাসত গুরু, আর আমি যে রানুকে ভালোবাসতাম, এটা মোটামুটি ওই এলাকার সবাই জানাজানি হয়ে গেছে, এবং ওই জায়গাটার নাম দিছে গুরু প্রেমনগর। এলাকার মানুষ আমরা গেলে ওদের বলে যে ওই যে প্রেমনগরের সদস্য আসছে, আরো আমাদের বয়স মোটামুটি ছোট, ও মানুষ
টিটকারি
করত। কিন্তু তারপর আমাদের কথাবার্তা চলে, এভাবে ওর সাথে আমি দেখা করি। ও আমাকে একটা গিফট দেয় গুরু, অনেক সুন্দর একটা গিফট দেয়, একটা মালা গিফট দেয় একদিন। তো ওটা নিয়ে আমাদের আরেক বন্ধু ছিল ইমামুল হক বিশ্বাস, ও গোপালগঞ্জের ছেলে, ও আমাকে খুব হেল্প করত। তো আয়েশার যখন বিয়ে হয়ে যায়, তারপরে হাসান অনেকদিন আর এই আমাদের এলাকায় ছিলেন না, ওর বাবা থাকতো পলাশি, ওর ওই যে ছোটমার কাছে, ওখানে ও চলে যায়, চলে যায় ওখানে, মানে ও ই করবে ওই যে বুয়েটে, ওর বাবা ওর একটা ছোটখাটো চাকরি দিয়ে দেয়, ও ওখানে চলে যায়। আর আমি তো এখানেই থাকি, তো আমার বাবা এবং মা আমাকে এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলে, অনেক অনেক সময় অনেক রাফ কথা বলে যে ওদের সাথে তুমি কি সম্পর্ক, তোমাকে স্কুল না যেতে দিয়ে ওর ওদের সাথে ঘুরো, আমি শুনেছি, এটা তো তোমার খারাপ হবে, এটা করো না, আর পাশাপাশি বাড়িতে থাকো, মানুষও যেহেতু জেনেও গেছে এখন অনেকে, তুমি এটা বাদ দাও। তারপরও না করার ফলে আমার বড় ভাই আমাকে অনেক মারে একদিন। মারার পরে ওদিনকে বিকেলে আমি যখন পড়াতে যাই, তো রানু আমাকে বলে যে ওর ভাই ওকে অনেক মারছে।
আচ্ছা,
তো আমার খুব হাসি পায় যে ঠিক আছে,
মানে আপনার বড় ভাই আপনাকে মেরেছে, রানু
ওকে মারছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার ঠিক আছে। তো আমরা ওখানে ওর ঘরে যে পাশের বাড়িতে পড়াতাম, ওখান থেকে ওর পাশের ঘরে যেটা পড়াইতাম, ওখান থেকেও আমাদের কথাবার্তা হতো, চিঠি দেওয়া দিয়ে হইতো। ওগুলো আমাকে অনেক খুব ভালোবাসত। ও এই যে আমাদের শব্দটা হলো তো আর ও দিয়ে, ও এই যে ও এবং আর অনেক ওষুধের গায়ে রেজিস্ট্রেশনের ইয়ের জন্য লেখা থাকে, ওটাকে ও খুব ই করত, লাইক করত, আমাদের নামের প্রথম দুটো অক্ষর এই জন্য গুরু,
ওমর আর হচ্ছে
রানু।
রানু, আচ্ছা।
This track was downloaded from FusionBD.com.
একদিন গুরু এভাবে চলতে থাকার পরে আমরা এই এলাকা থেকে চলে যাই, আমরা পাশে রিয়াজবাগ আর একটা এলাকা আছে, ওখানে চলে যাই। যাওয়ার পরে ওখান থেকেও আমি এখানে আসি, আসি দেখা করি।
ইতিমধ্যে কত বছর পার হয়ে গেছে?
ইতিমধ্যে মোটামুটি এক বছর মতো হয়ে গেছে। আর ওর বড় ভাইরা এখন যেটা আমার সাথে মিশত বন্ধু খালেক, ও ও এখন আমাকে মোটামুটি সহ্য করতে পারে না, যেহেতু ওর বোনের সাথে আমার সম্পর্ক। আর হাসানকে বলে দিছে যে তুই তো আয়শাকে ভালোবাসলি, ও তো বিয়ে হয়ে গেল, কিন্তু ওমরকে বল আমার বোনের সাথে পিছু যেন না ঘুরে। তো এভাবে চলতেছিল গুরু। চলার পরে
আপনার মোবাইলটা বন্ধ করে ফেলতে হবে যদি থাকে, অথবা আপনি এদিকে দিন, আপনি আপনি বলতে থাকুন। জি।
তো গুরু একদিন ও আমরা ছবি তুলি, একটা স্টুডিওতে এসে ছবি তুলি, হাসা রানু আর আমি, ওর কয়েকটা বান্ধবী ছিল। তো ওই ছবিগুলো ওর বোনের কাছে, ওর ভাইয়ের কাছে চলে যায়, গেলে ওর ভাবি ওটা সেভ করতে যায়, কিন্তু ওর ভাবি অনেক মার খায় ওর ওর ভাইদের কাছে। তো একদিন রানু আমাকে বলতেছিল যে আমরা যে এই ব্যাপারটা করছি, আমরা তুমি যে আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ব্যাপারটা আসলে কোনো মুরব্বীরে মাইনে নিতেছে না, আমরা এটা কি করবো, আর আমার বাবা মা এখন আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে চাচ্ছে, ওখানে ওরা বিয়ে শাদী দিবে বা কিছু একটা করবে, আমি যদিও ছোট। ওর ওর একটা বড় বোন আছে, অনেক বয়স হয়ে গেছে, 28-30 হয়ে গেছে বয়স, কিন্তু ওরও এখনো বিয়ে হয়নি। ওর আর এক বড় দুই ভাই আছে, ওরাও বিয়ে করেনি। ইমিডিয়েটলি আমার সাথে যেটা চলতো ওই ভাইটাও এখনো বিয়ে করেনি,
খালেক,
কিন্তু ওদের বিয়ে হয়ে গেছে। ও বিয়ে করার জন্য এখন পাগল হয়ে গেছে, বাসায় অনেক ডিস্টার্ব করে, ওর বাবা ওর মাকে অনেক কথা বলে, ওর ভাবিকে অনেক কথা বলে, কিন্তু আমার বাবা তো এটা মেনে নেয় না, আমার মা মেনে নেয় না। তো গুরু ও চলে যায় এক সময়, আমাকে না বলে ওদের বাড়িতে চলে যায়, ওদের যে বরিশাল বাড়ি, ওদের ও বাড়িতে চলে যায়, আমাদের বাড়ি থেকে অনেক দূরে ওদের বাড়ি, ওর বাবা মা নিয়ে যায়। নিয়ে গেলে ওখান থেকে আসে, আসার পরে আমার সাথে আর তেমন একটা ওর কথা হয় না, কথা হয় না, মানে আমি ওকে যদি জিজ্ঞাসা করি একটা, ও বলে আমাকে আর একটা, মানে ও চাচ্ছে যে ওকে অনেক, ও বাড়িতে নেওয়ার পরে ওর বাবা মা ওকে অনেক মারছে, অনেক শাসাইছে, ওর আত্মীয় স্বজন ওকে অনেক কিছু বলছে। আমি তো এদিক দিয়ে খুব আপসেট হয়ে যাই, যে যার সাথে আমার এত সুন্দর সম্পর্ক ছিল, কথা হইতো ই হইতো, কিন্তু ও বোধ হয় ওকে ওর বাবা মা ওর মগজ ধোলাই করে দিচ্ছে, এভাবে হয়েছে আর কি। তো তারপরে এভাবে আমাদের যোগাযোগ চলে, ও অনেক চিঠি লেখে আমাকে, আমি চিঠি, তখন তার মোবাইল হয় না অ্যাভেলেবল, অনেক চিঠি হইতো, অনেক চিঠিও আমাকে দিছে, অনেক হয়েছে। তো গুরু হাসানকে দেখতে আমার মাঝে মাঝে ওখানে চলে যেতাম, হাসানের যেখানে থাকতো পলাশি। তারপরে গুরু চলতে চলতে ওর ওর ভাইরা আমাকে খুব মারার জন্য প্রস্তুত হয়ে থাকে, যে ওরে খুব মারবে, ওরে আমি যেন আর এই এলাকায় না আসি, এই জন্য ওরা খুব ই করে, ব্যতিব্যস্ত থাকে। তো আমি টিউশন করি, খিলগাঁও টিউশন করি, ওদিকে আরো দূরে দূরে টিউশন করি। আমার বড় ভাইটা এই ব্যাপারে তেমন একটা ই ছিল না, আমার বড় ভাইয়ের কথা হলো আমি যেভাবে ই করি, আমাকে মারার পরে আমি যখন দেখলে আমাকে আমি শুধরাচ্ছি না, আমি খাওয়া দাওয়ার পরে পানি খাওয়ার পরে আমি চলে যাই বাসার থেকে, বেরিয়ে যাই, বেরিয়ে আগারে চলে আসি, ওটা মনে হয় আগার। তো এটা আমাদের বড় ভাইয়ের অনেক ই হয়, সমস্যা হয়। তো গুরু এভাবে চলার পরে এবার ওর বড় বোনের জন্য বিয়ের প্রস্তাব আসে, কিন্তু ছেলের দেখে আবার চলে যায়। চলে যাওয়ার পরে ওরা ওর বাবা মা ওকে নিয়ে যায় বাড়িতে, নিয়ে যায় মানে ওরা চাচ্ছে যে ওখান থেকে ওরা একটা কিছু করবে, ফকিরের চিকিৎসা বা কি এই ধরনের কিছু একটা ওর বড় বোনের জন্য, আর রানু যাতে আমার সাথে আর না মিশে বা ভুলে যায় এটা একটা কিছু একটা করবে। তো যায় বরিশাল, যায় ও অনেকদিন থাকে, আমিও আমার আমার বাড়িতে থাকি। তো আমার পড়ালেখা, আমার গুরু, আমার বাবা মা, আমার বাবা আমার দাদা অবশ্য অনেক টাকা সম্পত্তি রেখে গিয়েছিলেন, কিন্তু আমার আব্বা সারাক্ষণই ওই যে ওনার প্যারালাইসিসের মতো অবস্থা হয়েছিল, যার ফলে উনি আমাদের বাড়িতে যত সম্পত্তি ছিল সব বিক্রি করে করে চিকিৎসা করাইতে, আর যার ফলে আমরা খুব একদম ইয়ে হয়ে গেছে। যাওয়ার পরে আমরা বাবা মাকে নিয়ে ঢাকা চলে আসে 79 দিকে। তো গুরু ওই যে মালাটা দেয় ওটা নেই, নেওয়ার পরে আমার গলায় অনেকদিন থাকার পরে ও যখন বাড়ি থেকে আসে, আসার পরে সকালবেলা আসার পরে ওকে আমি বিকালবেলা ওর সাথে আমি দেখা করি। দেখা করার পরে ওকে বললাম যে কি ব্যাপার, তুমি আমাকে না বলে চলে গেলে বাড়িতে, এটা তো ঠিক হলো না। আর ঠিক আছে গেছো, তুমি সকালে আসতে পর্যন্ত আমাকে খবর দাও না, কিন্তু আমি অন্য মানুষ আমার বন্ধুরা বলছে যে তুমি আসতেছো। তো বলে হ্যাঁ আমার একটু সরি, আমার একটু দেরি হয়ে গেছে গা, আমি কি করবো, বাবা মা তো সাথে ছিল। তো আমার ওর প্রতি খুব রাগ হয়, কারণ যেখানে একদিন একজন আরেকজনকে না দেখে থাকতে পারতাম না,
সেখানে হঠাৎ করে আস্তে আস্তে
হঠাৎ করে পরিবর্তন কেন। আমি ওর চেনটা, ওর আমার হাত গলা যে চেনটা ওর দেওয়া ছিল ওই চেনটা আমি ওকে দিয়ে দিই। আমাদের কথা হতো গুরু ওদের বাড়িতে পিছনে, ওদের আর আমাদের আমাদের আমি যে পুরান বাড়িটা থাকতাম এই দুইটা বাড়ির পিছনে পিছনে একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওখানে আমরা কথা বলতাম। তো তখন ওর বর্ষাকালের অবস্থা, তখন গুরু ওই চেনটা ও হাতে নিয়ে ও ইতে ফেলে দেয়, পুষ্কিনতে ফেলে দেয়।
আচ্ছা,
ফেলে দিলে গুরু আমি খুব শক খাই, আমি ভাবছি ও ছড়ি ঠড়ি বইলা আমাকে আবার ফেরত দিবে জিনিসটা, যে তুমি এটা নিয়ে নাও, আচ্ছা ঠিক আছে আর হবে না, এরকম হবে না। কিন্তু আমি খুব শর্ট খাওয়ার পরে আমি চলে যাই, ও আর কোনো কথা বলে না, মালাটা ফেলে দিল পানিতে, আমি চলে যাই। যাওয়ার পরের দিন যথারীতি আমার মন খুবই খারাপ, আমি ওকে খুব ভালোবাসি। ছিল যে ওমর, যে হাসান আর রানু ওরা কি যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা ঢাকা মেডিকেলে আছে। পরের দিন যেদিনকে বিকালবেলা আমি ওকে এটা দিয়ে দিই, তার পরের দিনের
ঘটনা। আচ্ছা,
তো কি যেন হয়েছে, ওরা মেডিকেল আছে, তুমি যাও। তো জিনিসটা আমি আমার সাথে সাইকেল ছিল, ওইটা আমার বড় বোনের কাছে রেখে আমি ঢাকা মেডিকেল যাই। ঝরভরে গুরু দেখি আমার যে বন্ধু, আমার একটা বন্ধু ছিল মাসুদ, ও গুরু চলে আসে, ও এবং ওই আমার জাকির বন্ধুটা, ওরা দুইজনই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি কিটের বাইরে বসে খুব কান্নাকাটি করতেছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমরা কান্নাকাটি করতেছো না, ওরা কোথায়, রানু কোথায়, হাসান কোথায়? আমার ভিতরে ঘটনা ঘটে। তো আয়েশার নানার একটা কবর ছিল আজিমপুর গোরস্থানে, ওখানে হাসানের আবার তার কিছুদিন আগে পক্স উঠছিল, পক্স মানে যে বসন্ত বলা হয়, ওইটা ওঠার পরে ওকে দেখতে, ও মোটামুটি তখন ভালো হয়েছে, ওকে দেখার জন্য এখান থেকে আয়েশা এবং রানু ওরা দুজন যায় খালেককে সাথে নিয়ে।
আচ্ছা,
খালেককে সাথে নিয়ে যায় হলো আজিমপুরে, পলাশি ওর কোয়ার্টারে, ওখান থেকে হাসানকে নেয়, নিয়ে ওরা চারজনই যায় হলো আজিমপুর গোরস্থানে। ওখানে গুরু বজ্রপাতে অনেক ভিতরে বজ্রপাতে খালে
বৃষ্টির সময় ছিল,
আবহাওয়াটা অনেকটা খারাপ ছিল, বৃষ্টি না ঠিক তবে আবহাওয়াটা খুব খারাপ ছিল, বজ্রপাত হয় ওখানে আজমপুটির ভিতরে। ওরা গুরু তিনটা লাশ পড়ে আছে ঢাকা মেডিকেলে, আমি খুব ই হই ডোমঘরে ওদের লাশ পড়ে আছে, আর খালেক ও ভয়ানক রকমের ই পাইছে, সব বিভিন্ন জায়গায় আঘাত পাইছে। তারপরে গুরু ওরা ডোমঘরে, আমি রাত তিনটা বন্ধু ছিলাম গুরু, তিনটা থাকার পরে আমি আমি চলে আসি লাশের সাথে, আমি খিলগাঁও চলে আসি ওদের বাসায়। আসার পরে গুরু আমি মোটামুটি একটা অ্যাবনর্মাল হয়ে যায় আর কি, আমার খাওয়া কথা কাজ মোটামুটি সবই অ্যাবনর্মাল হয়ে যায়। আমার অন্যান্য বন্ধু বান্ধবরা
যে মানুষটিকে
গতকাল ছিল আমার একদম ক্লোজ, যেন রানুকে আমি যতটুকু ভালোবাসতাম আমার ঠিক বন্ধু হাসান ও ঠিক অতটাই আমার আমার কাছে। তো হাসানও মারা গেল, ওর যে প্রেমিক আয়েশা ও গেল, আমাকে আমি সারা রাত গুরু আমার আমি সিগারেট খেতাম না, আমার এক বন্ধু এসব আমাকে সিগারেট দেয় দিলে আমি ওই সিগারেট খাই, আর আমার শরীরে অনেকগুলো স্পট ফেলে দিই, এটা যদিও করা উচিত না। তারপরও আসলে যে ভালো কখনো বাসেনি, যে কখনো কাউকে ভালোবাসেনি, সে আসলে এটার এটার গভীরতা, এটার এটা যে কি একটা বেদনা গুরু এটা বুঝবে না। আমি গুরু অনেক পাগল হয়ে যাই ওখানে, মানে কি বলবো, মানে খুব খারাপ অবস্থা হয়ে যায় আমার। তো গুরু ওইভাবে সারা রাত চলতে থাকে, পরের দিন সকালবেলা হাসানের লাশ দাফন করা হলো, আয়েশার লাশ দাফন করা হলো এবং রানুর লাশও দাফন করা হলো। মানে এই নামটা গুরু রানু নামটা আসলে আমার আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো এমনি অবস্থায় গুরু আমার এসএসসি পরীক্ষা চলে আসে, আমার বাবা মা আমাকে নিয়ে বাড়িতে চলে যায় যাতে আমি এটা ভুলে থাকতে পারি, কিন্তু বাড়ি থেকে আসার পরে আমার এসএসসি পরীক্ষাটাও আর দেওয়া হয় নাই। আমাকে টিচার অনেক বলেছিল যে তুমি এসএসসি পরীক্ষাটা দাও, আমি যেদিনকে লাস্ট সময় আর সময় নেই ওইদিনকে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যাই, মানে ফর্ম ফিল আপ করার জন্য যাই, কিন্তু ফর্ম আর ফিল আপ করেছি কিন্তু সারে আর নিল না, আমাকে পরীক্ষাটা দেওয়া হলো না গুরু। তো আমি আমি গুরু এইভাবে চলতেছিল দুই আড়াই মাস মতো চলার পরে, আমার যে বন্ধু ছিল গুরু ইমামুল হক বিশ্বাস, আমি খুব লাকি, আমি খুব ইয়ে ভালোবাসার ক্ষেত্রে আমি মনে করব গুরু, এখানে অনেকে অনেকে অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু পায় গুরু, মনের কথা বলার জন্য আসে পায়, আমিও পেয়েছি। আমি ও মারা যাওয়ার তিন চার মাস পরে আমার ওই বন্ধু ইমামুল হক বিশ্বাস ও আমাকে বলতেছিল, জানিস ওমর রানু নামের একটা মেয়ে আমাদের পাশের ঘরেই ভাড়া আসছে, পাশের বাড়িতে, তো ও কিন্তু রানু বেঁচে থাকতে ও আসছিল, ওই মেয়েটা আসছিল।
আচ্ছা আচ্ছা, একই এলাকায়?
একই এলাকায়, ও বেঁচে থাকার এক দেড় মাস হবে হয়তো, ওর মা ওনাকে খুব ভালোবাসত, ওর নাম রানু, এই জন্য এই যে রানু মারা গেছে ওর মা ওকে খুব পছন্দ করত। তো গুরু এটাও আসলে আমার জীবনের আর একটা অধ্যায়, আমি এ প্রসঙ্গে টানতে চেয়েছিলাম না, তারপরে গুরু বলতে হয়, সেটা হলো ওর নাম রানু, ওকে ভালোবাসার ক্ষেত্রে আমি অনেক বাধা বিপত্তি পাই।
This track was downloaded from fusionbd.com.
এটাও যেমন আমার প্রথম ভালোবাসার মতো এই মানুষই চেতে চায়, প্রথম যেমন আমার বন্ধু ভালোবাসতে ছিল, ভালোবাসলাম আমি রানুকে, ও মারা গেল, তো এই ভালোবাসায় আমার অনেক অনেক বাধা বিপত্তি আসে।
আপনি অর্থাৎ এখন যে রানুর কথা আপনি বলছেন, যে রানু আপনার জীবন থেকে চলে গেছেন, পরবর্তীতে যে রানু আপনার জীবনে আসে সেও কি আপনার ওই এলাকারই?
ওই এলাকারই, ওই ওদের পাশের বাড়িতেই।
এবং আপনি তাকে যে দেখলেন কিংবা তাকে যে আপনি বলছেন যে ভালোবাসার ক্ষেত্রে, মানে এক্ষেত্রেও আপনাকে আবার বাধার সম্মুখীন হতে,
অনেক বাধার সম্মুখীন,
এই রানুকে আপনি ভালোবাসতেন কিভাবে? মানে
এই রানুকে ভালোবাসি ঠিক,
এটা কি ওই রানুর নাম
তো টিকে রাখার জন্য, আমি তো মোটামুটি অ্যাবনর্মাল হয়ে গেছিলাম বিভিন্ন গুরু, আসলে প্রেমে পড়লে অনেক কিছু হয়ে যায়, জীবনে উলট পালট হয়ে যায়, ওখান থেকে ফেরার জন্য আর এই নামটা কেমন জানি আমার কাছে।
আমি সেটাই বলতে চাচ্ছি যে দেখা গেছে যেহেতু আপনি আপনার রানুকে এত বেশি ভালোবাসতেন এবং আপনার অস্তিত্বের সাথে সে রানুর অস্তিত্ব মিশে গেছিল, তো এটা কি হয়েছিল সে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য পরবর্তী যে রানুকে আপনি দেখেছেন হয়তো আপনার সেই রানুর ছায়া আপনি এই জীবিত রানুর ভিতর আপনি খুঁজে পেয়েছিলেন?
হ্যাঁ তা তো অবশ্যই, এর ভিতরে আমি খুঁজে পেয়েছিলাম। আর এই নামটাও যেহেতু রানু, এই নামটা আমাকে খুব পীড়া দিত, নামটা শুনলে
বেসিক্যালি নামের কারণে হয়তো আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন,
তার প্রতি আকৃষ্ট হয়ে যাই। তো এখানে অনেক বাধা বিপত্তি আসে, ওর বাবা মা এটা পছন্দ করে না, ওরা ওখান থেকে আর এক জায়গা থেকে চলে আসছে, সেখানে ওদের অনেক সমস্যা হয়ে যাইতেছে, মেয়ে বড় হচ্ছে, বিয়ে শাদী দিতে হবে, ওখানে ছেলেরা খুব উৎপাত করতেছে। তো ওরা এখানে চলে আসার পরে
ওই রানু তখন কিসে পড়তো?
ওই রানু কোনো পড়ালেখা করে না, ও বাড়িতেই থাকে, বাবা মার কাছে থাকে। তো গুরু আমার মনে হয় যে যে রানুকে আমি, যে রানু মারা গেল, আমার প্রিয় বন্ধু হাসান মারা গেল, আয়েশা মারা গেল, ওই রানুর সাথে আমার প্রথম বিয়ে হয়ে গেছে মোটামুটি। আমি যেটা পরবর্তীটাই দেখলাম আমার জীবন প্রবাহে যেটা দেখলাম সেটা হলো অনেক, এর ভিতরে আমাদের এলাকার অনেক রংবাদ ছেলেরা ওরাও আমার এই রানুকে ভালোবাসবে এই ধরনের প্রস্তাব দিতেছিল। তো যাই হোক, সবাইকে কাটিয়ে আমি ওকে ভালোবাসতেছিলাম। তো এখন ওর বাবা মা ওকে বিয়ে দেওয়ার জন্য বলতেছে। তো আমার এক, ওদের ওরা এই রানুর এক ভাই ছিল খলিল, এখনো আছে অবশ্য, এখন পুলিশে চাকরি করে, র‍্যাবে আছে। তো ও আমাকে একদিন বলতেছিল, ওমর এই তুই আমার বন্ধু মানুষ, তোকে বলতেও পারছি না, তো শোন এই যে তুই কি রানুকে ভালোবাসিস, ওকে বিয়ে করবি? তো আমি বললাম যে কেন, এ কথা বলতেছো কেন? তো বললো যে দেখ, তুই যদি ওকে সত্যি ভালোবাসিস তাহলে শোন, ওর কিন্তু একটা বিয়ে হয়েছিল আর ও সেখানে সংসার করে না, অবশ্য ওই ছেলেটা অনেক কালো বলে ওদের বিয়েটা ভেঙে যায়, বিয়েটা ভেঙে যায় মানে ওর আর উঠানো নেওয়া হয় নাই, যখন ছেলেটা ওদের বাড়িতে মাঝে মধ্যে আসতো বিয়ের পরে উঠায় নেওয়া হয় নাই। তো
কালো কে ছিল, রানু?
ওই ছেলেটা রানু অবশ্য কালো, ওই ছেলেটা অনেক কালো ছিল বিদায় ও চলে আসলো। তো আমার ওখানেই ভেবে নিলাম যে আমার হয়তো যে রানুগুরু মারা গেছে ওই রানুর প্রতিচ্ছবিটাই ওর ভিতরে আছে, আমি ওকেই নিব, ওর বিয়ে হোক বা ওর যা খুশি তাই হোক, আমার এই ব্যাপারে কিছু যায় আসে না, আমি ওকেই বিয়ে করব।
আচ্ছা, আপনার সাথে যখন এই রানুর সম্পর্ক হয় তখন কি আপনার বর্তমান যে রানুর কথা বলছেন আপনি, এই রানু কি আপনার সেই রানুর কথা জানতেন যে আপনি আর একজনকে ভালোবাসতেন, যার কারণে হয়তো আপনি রানুর প্রতি আশা?
হ্যাঁ, ও জানতে, ও তো পাশের বাড়িতে থাকতে,
সবই জানতো তার মানে।
হ্যাঁ, ওর বাবা ওদের বাসায় রানু অনেক গিয়েছে। তো গুরু আসলে ভালোবাসার মানুষটি খুবই হয় গুরু, এই ভালোবাসা একবার হৃদয়ে ঢুকলে ওই মানুষ যদি খুব আপসেট মাইন্ডের হয়ে যায়, যেমন আমি যেটা হয়েছিলাম, আমার জীবনকে আমি তছনছ করে দিয়েছিলাম ভালোবাসার ইয়ে রাখতে, মর্যাদা রাখতে গিয়ে দিয়েছি কি দিচ্ছি ঠিক আছে। এখন আমি গুরু, আমি খুব লাকি যে আরেকটা নাম আমি খুঁজে পেয়েছি, যদিও এই পৃথিবীতে মানুষ একবার ভালোবাসার পরে ওই মানুষ ওকে ছেড়ে চলে গেলে বা তার জীবন নষ্ট হয়ে গেলে বা তার জীবনে খুব আঘাত পেলে হয়তো সে অনেক সময় বিয়ে করে না বা সে খুব অন্যভাবে হয়ে যায়, কিন্তু আমি খুব লাকি যে আমি বলবো
যে আপনি কিন্তু অনিয়মিত হয়ে গিয়েছিলেন।
অনিয়মিত দুই আড়াই মাসের মতো আমি মোটামুটি অ্যাবনর্মাল ছিলাম, আমার শরীরে অনেকগুলো স্পট, আমি নিজ হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছি, যেটা বাস্তবিক কল্পনা করা অনেক দুঃসাধ্য যে একটা সিগারেট খেয়ে ওটাকে আমি ধরে টর্চারিং করছি নিজের দেহকে নিজে,
এটা কষ্ট থেকে
ইয়ের জন্য, পরিত্রাণের জন্য। আসলে ওইটা তো আর একটা পাগলামি, আমি পরে বুঝতে পারলাম যে ওটা ঠিক না, কিন্তু ওইটাই হয়েছে গুরু। আর এই ভালোবাসা আসলে যে না করে সে এটা বুঝে না, এটা এটা খুবই কষ্টদায়ক গুরু। তো ওই রানুকে আমি বিয়ে করি গুরু, এবং
এটা কি পরিবারের সম্মতিক্রমে
আমার বড় ভাইরা আমার সবাই মিলে আমাকে ওই বিয়েটা করায় দেয়। তো ইতিহাস গুরু, ভালোবাসাটা কেমন, বাবা মারা কেমন যেন ইয়ের চোখে দেখে ভালোবাসা, মানে এটা ওরা খুব খারাপ মাইন্ডের ছেলে,
ভালোবাসা করা মানে যারা তারা হচ্ছে ভালো না
এই টাইপেরই দেখে, কিন্তু আমি গুরু এটার একদম পক্ষপাতিত্ব না। আমি মনে করি যে আসলে ভালোবাসলে তাকেই ভালোবাসা যায় যে তার মন ভালোবাসার মানুষটি আসলে দেখলেই শরীরে কেমন একটা শিহরণ জাগে, আন্দোলিত হয় শরীর। তো তাকে আমি বিয়ে করি এবং গুরু আমাদের ছেলে সন্তান হয়।
আপনি কি তাকে বিয়ে করেন আপনাদের ভালোবাসা কতদিন পরে?
ও মারা যাওয়ার অনেক দিন পরে, ওর চার পাঁচ মাস পরে ওর সাথে আমার মিট হয়। মিট হওয়ার পর এক দুই বছর চলে যায় আমার ওখানে ভালো ওর সাথে সম্পর্ক করাই, তারপর আমাদের বিয়ে হয়। ওর বাবা মা আমার বাবা মাই এখনো, আমার শ্বশুরটা এখনো খুব অবস্থা খারাপ, উনি স্ট্রোক করছে কিছুদিন আগে, আর ওনার দুইটাই মেয়ে। আমি গুরু, আমার ছেলে আছে, আমিও তিনটা ছেলে গুরু, যদি একটু ইয়ে হয়ে গেছে বেশি হয়ে গেছে। তারপরে গুরু আমার ছেলে এই যে বিশ বছরের মতো হলো গুরু, ও একটা মেয়েকে ভালোবাসে।
আচ্ছা, মানে আপনার বড় ছেলে?
হ্যাঁ, কিন্তু আমি গুরু সেই আমার
ছেলে এসে বলেছে যে বাবা আমি ভালোবাসি।
ওর মা ও আমাকে বলতেছিল বিভিন্ন কথা প্রসঙ্গে যে তোমার ছেলে কিন্তু এরকম, তুমি আপনি করেই বলে যে আপনার ছেলে কিন্তু এরকম একটা মেয়েকে ভালোবাসে। তো আমি বললাম বলো কি, আমাদের তো লাভ ম্যারিজ, এরকম হলে তো সমস্যা, ওরা যদি এই বসে এটা করে ফেললে। কিন্তু ও গুরু ও খুব লাইন চেঞ্জ করতেছিল, আমি দেখতেছিলাম ওর কথায়, ওর কাজে, ওর চলাফেরায়, ওর বই পড়ায় চেঞ্জ, মানে কেমন জানি একটু অন্য টাইপের হয়ে যাচ্ছে। তো গুরু আমি আমার জীবনের কাহিনীগুলো চিনতে করে খুব আমি মনে করি যে এটাকে সমর্থন করা উচিত। হ্যাঁ, তারা যদি চায়, তারা যদি মনে করে যে এটা ঠিক আছে, এই মেয়েটাকে পেলে আমি সুখী হব, বা এই মেয়েটা যদি মনে করে এই ছেলেটাকে পেলে আমি সুখী হব, জাস্ট তার একটু আউটসাইড দেখে, তারা কি অবস্থায়, কোথায় কি পজিশনে আছে, সব এভরিথিং দেখে হয়তো করে দেওয়া উচিত,
একটু কম বেশি
মানিয়ে নেওয়া উচিত। আমি আসলে অতটা বেদনা দেওয়ার জন্য আমি লাভগুরু অনুষ্ঠানে আসি নাই, মানুষকে আপসেট হওয়ার জন্য। আমি আপসেট হওয়াটার ইতিহাসটা বুঝি, আমি আমার ভিতরে জ্বলে, এখনো আমি একা একা শুয়ে থাকলে ওর জন্য আমি কাঁদি, রানুর জন্য। এটা এই আপসেটটা আমি দিতে চাই নাই রেডিও আমার। এখানে অনেকে আসে, অনেক কথা বলে, আমি মনে করি ভালোবাসার মানুষ সে ভালোবাসবে, সে জীবিত থাক আর মারা যাক বা যেখানেই থাক তাকে ভালোবাসবে, যদি কোনো তার দায়ের বিতর্কগত কোনো সমস্যা।
মানে যেটা আমি বিশ্বাস করি যে ভালোবাসা মানুষের ব্যক্তি হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসা কিন্তু কখনো হারায় না,
কখনো হারায় না, ভালোবাসা হারাতে পারে না। এটা স্বর্গ হতে আসে প্রেমে, যেটা বলা হয়েছে বিভিন্ন শিল্পীরা বলে, এটা আসলে রিয়েল। কেউ ইচ্ছা করলেই জোর করে কাউকে ভালোবাসতে পারবে না, পারে না, সেটা মেয়েদের ছেলেদের পক্ষে তো কোনো সম্ভব না। মেয়েরা অনেকাংশে সাকসেস হয়, কারণ তাদের কাছে ছেলেদের কাছে অনেক সময় ই হয়ে যায়। তো এটা ছেলেদের পক্ষে সম্ভব না গুরু, এটা খুব কঠিন এবং বাস্তব একটা চিত্র। এটা সব বাবা মারাই মনে হয় এটার ব্যাপারে ইয়ে থাকে আর কি, অ্যালার্ট থাকে গুরু। ই আর কি, আমি আছি গুরু এখন মোটামুটি আপনাদের দোয়ায়।
আপনাদের কত বছর বিয়ে হয়েছে আপনার এই রানুর সাথে?
এই রানুর সাথে আমার বিয়ে হয়েছে প্রায় একুশ বছর হলো।
একুশ বছরে আপনি আপনার মানে যে রানুর কথা আপনি আজ বললেন, যে রানু আপনাকে রেখে চলে গিয়েছে, সৃষ্টিকর্তা যাকে হয়তো অনেক বেশি ভালোবাসেন বিধায় তার কাছে নিয়ে গিয়েছেন, সে রানুকে তো আপনি ভুলতে পারেননি, কোনোদিন ভুলতে পারবেন না, সম্ভব না। কিন্তু কখনো কি এরকম হয়েছে আপনার ভেতরে যে আসলে আপনি আপনার যে স্ত্রী রানু সে রানুকে ভালোবাসেন, আপনার যে রানু আপনাকে রেখে চলে গেছে সেই রানুর কারণে?
না, এটা আসলে মনে করি না গুরু। আমি মনে করি যে এখন যে রানু বেঁচে আছে আমার কাছে আছে, ওর ভালোবাসা ওর জায়গায় আছে, আর আমি যে চলে গেছে তার ভালোবাসা তার জায়গায় আছে।
আপনার স্ত্রী কি কখনো এই নিয়ে আপনার সাথে কখনো কোনো কথা, কিংবা সে কি কখনো এরকম মনে করেছে, সত্য কথা বলবেন, যে তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো তোমার রানুকে, তুমি আমার নামকে ভালোবাসো?
হ্যাঁ হ্যাঁ,
তুমি আমাকে না, তুমি আমার নামকে ভালোবাসো, কারণ আমার এই নামের সাথে তোমার ভালোবাসা জড়িত, এবং সৃষ্টিকর্তার অশেষ একটি বলবো যে অলৌকিক ঘটনা, এটা কিন্তু অনেক টাইপের অলৌকিক ঘটনা, কিংবা সৃষ্টিকর্তার অশেষ ইচ্ছা ছিল যে যে রানুকে আপনার কাছ থেকে নিয়ে গেছে সেই রানুকে না হোক সেই নামের কোন একটি রানুকে আবার আপনার জীবনে আপনার স্ত্রী হিসাবে কিন্তু ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আপনার যে রানু, যে স্ত্রী আপনার, সে কি কখনো আপনাকে এভাবে কথা শুনিয়েছে যে তুমি আমাকে ভালোবাসো না, আমার নামকে
ভালোবাসো? হ্যাঁ, এটা অনেকবার অনেক কথায় অনেক ইতে আমাকে বলে, যে আসলে তুমি তো আমাকে বিয়ে করো নাই, আমার নামটাকে বিয়ে করছো, তুমি আমাকে ভালোবাসো, আমার নামটাকে ভালোবাসো। তো তার প্রেক্ষিতে আমি তাকে বলি যে দেখো, নাম আছে বইলে তো তোমার সাথে আমার সম্পর্ক হইলো, বিয়ে হইছে। নাম হোক, নাম না হইলেও তো সম্পর্ক হইতো না। নাম আছে বিদায়তে নামটাকে ভালোবাসা তো এটা আমার দোষের কিছু না। আর তুমি যেহেতু আমার স্ত্রী হিসেবে আছো, তোমার ভালোবাসা তোমার জায়গায় থাকবে, এটা নিয়ে তো ভেবে লাভ নেই। আর আমি তো এখনো ওই ওই মাইন্ডেড নাই যে আমি ওই ভালোবাসা নিয়ে পড়ে আছি, আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, ফ্যামিলির খবর নেই, ওইরকম তো না। তো এটা নিয়ে ঝগড়া হয় গুরু। আর আসলে
এই যে ঝগড়াটা হয়, আপনি কি একটা সত্য কথা বলবেন যে আসলে কি আপনি মানে প্রকৃত অর্থে আপনার স্ত্রী রানুকে আপনি ভালোবাসে মানে বেসেছেন?
এটা তো গুরু আসলে ওই যে বললাম, আসলে এ রানুর ভালোবাসা ওখানে আছে। আর যখন এখন তো গুরু মানুষ ডিজিটাল বাংলাদেশ যেটা বলা হইতেছে, এখন তো মানুষ কল কাবজার জগতে, এখন সারাদিন অফিস করি, অফিস করার পরে তো গুরু
আর সময়েরও তো একটা বিশাল পরিবর্তন, 21 বছর 22 বছর
হয়ে গেছে
একটা সময়। বাট এটা সত্য কথা যে আপনি এখনো আপনার সেই রানুকে কিন্তু ভুলতে পারেন
না, এখনো ভুলতে পারেন,
এটা সম্ভব না,
এটা সম্ভব না, এটা কেউ কখনো পারবেও না। আর আমি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ যে আসলে উনি, আমি যা চেয়েছি আমি তা পেয়েছি, আমার সেই নামটাকে আমি পেয়েছি। তো এই গুরু আর কি।
আর আপনার স্ত্রী যে রানু, সে রানু আপনাকে কতটা ভালোবাসে?
হ্যাঁ, খুব খুব ভালোবাসে। এখন
আপনি খুশি?
হ্যাঁ, আমি খুব সুখী। হ্যাঁ, আমি খুব সুখী, আই এম ভেরি হ্যাপি। সে
মানে কিছুটা হলেও তো আপনি আপনার সেই রানুকে খুঁজে পান।
হ্যাঁ,
তাকে পেলে আপনি যতটা সুখী হতে পারতেন। আপনি নিজের দিক থেকে হয়তো মানসিক ভাবে আপনি কি স্বীকার করেন যে আপনার বর্তমান যে রানু, যে স্ত্রী রানু, তাকে নিয়ে আপনি ততটাই সুখী?
হ্যাঁ,
হয়তো এটা সৃষ্টিকর্তার একটি ইচ্ছা ছিল,
সৃষ্টিকর্তারই একটা ইচ্ছা ছিল। গুড, হ্যাঁ, আমি এই রানুকে এখন অনেক ভালোবাসি। আমাদের সমঝোতা হয়, ও জানে আমি এখন এই যে স্টুডিওতে
শুনছেন
না, শুনছেন না, আমি আসলে চাচ্ছিলাম না যে ইতিহাসটা ঘাটাঘাটি করে ওকে মাইন্ড টর্চার করতে। ওর এটাই স্বাভাবিক, ওর কোনো ভালোবাসার মানুষ বা ওর কোনো পরিচিত মানুষ সম্পর্কে আমাকে বললে আমি এটা
অবশ্যই
হবে,
এটাই স্বাভাবিক,
স্বাভাবিক। এই জন্য ওইভাবে ঠিক রেডি আসে, রেডি করে নেয় যে শুনো আমার ভালোবাসার অনুষ্ঠান আর কি।
অমর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আসলে মাসিক একটা অনেকটা কিন্তু অলৌকিক একটা ঘটনা,
সেটাই এক রানুর চলে যাওয়া আর এক রানুর ফিরে আসা।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে যে শুধু আমি একটি কথা বলি যে সৃষ্টিকর্তা কখন কাকে নিয়ে যাবেন এটা কিন্তু কেউ জানেন না,
কেউ
জানে না। আমি বারবার একটি কথা বলি যে যখন আমি প্রোগ্রাম থেকে যাই, যে যদি বেঁচে থাকি তাহলে হয়তো আগামী বৃহস্পতিবার আবার হাজির হব, কারণ কেউ জানে না যে এক মিনিট পর এই পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবে
কিনা,
কেউ জানে না। হয়তো হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়েছি, নিচে নামতে সিঁড়ি থেকে পড়েও হয়তো আমি পৃথিবী থেকে চলে যেতে পারি। আবার এমনও হতে পারে যে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, তারপরও আমি বেঁচে আছি। শুধু আপনার যে ব্যাপারটি যে এত আশ্চর্যজনক যে এই রানুর সাথে আপনি শুধু মান অভিমান ভালোবাসার, যে কেন তুমি আমাকে আগের মতো ভালোবাসছো না, কিংবা কেন তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো, ঠিক তার পরদিনই সেই দূরে সরাটা যে চিরতরে দূরে সরে যাবে, এটা কখনো হয়তো কল্পনা তো আপনি ভাবতে পারেন
না। কল্পনা আসে না সেখানে গুরু। এটা যদিও আমার পক্ষে কিছুটা সামাল দেওয়া সম্ভব ছিল, কিন্তু যেখানে আমার সেই বন্ধু
হাসান,
ও তো আমার
সবচেয়ে আশ্চর্য। আর একটি বিষয় আমি যেটা শুনছিলাম যে হাসান ভালোবাসত আয়েশাকে, আয়েশার সাথে হাসানের বিয়ে হয়নি, আয়েশার বিয়ে হয়েছে অন্য জায়গাতে, এবং পরবর্তীতে দেখা গেছে যে ভালোবাসার একটি টানেই হয়তো যখন হাসানের পক্স ছিল, তো সেই কারণে হয়তো তার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার মানুষকে নিয়ে সেখানে হাজির হয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তার কি খেলা যে একই সাথে তিনজন মানুষ এই পৃথিবী থেকে চলে গেলেন।
এটা খুব গুরু, সেটাই বললাম, আমি আমি অনেকদিন নিজেকে নিজে অনেক অত্যাচার করছি, আমার বডির প্রতি, আমার হৃদয়ের প্রতি অনেক অত্যাচার করছি আমি। এটাই হয়ে থাকে আসলে, যে ভালো না বাসছে সে কখনো এটার গভীরতা বুঝবে না, যে আসলে ভালোবাসলে মানুষ ওই যে বলে ভালোবাসছে, এখনো ওই মেয়েটা ছেড়ে চলে গেল বা মারা গেল এই জন্য পাগল হয়ে গেছে বা একটু নেশা করে বা অন্য কিছু হয়ে গেছে, এটা আসলে এসে যায় অন্তরের টানে যখন সে ভাবে যে তুমি তো চলে গেলে কিন্তু আমি।
কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, যেটা যে অবশ্যই ভালোবাসার মানুষ সেটা দূরে চলে যায় কিংবা হারিয়ে যাক, যেখানে যাক সেটার কষ্ট সেই বুঝতে পারে যে ভালোবাসে। আমি কষ্ট অনুভব করতে পারি, আমি কষ্ট প্রকাশ করতে পারি অন্যভাবে, কিন্তু অনেকে দেখা যায় আত্মহত্যা করার চেষ্টা কিংবা হাত কাটা, হ্যাঁ, তারপরে যে আপনি যেটা করেছেন সিগারেট দিয়ে সারা শরীর পুড়িয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু করা আসলে ঠিক না। হ্যাঁ, ওই মুহূর্তে হয়তো আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু একটা কথা তো সত্য যে আজ গণমাধ্যমে হয়তো আপনি বসে আপনার কথাগুলো বলছেন, অনেক মানুষের জীবনে হয়তো তার ভালোবাসার মানুষ তাকে রেখে চলে গেছে কিংবা চলে যাচ্ছে, কিন্তু সেও হয়তো ভাবতে পারে আমিও আমি এই কাজটি করব। বাট আমার মনে হয় যে তাদেরকে প্রতিহত করা উচিত
উচিত। গুরু আর একটা ব্যাপার এই যে হাসান যে ছেলেটা আমার বন্ধু আয়েশাকে ভালোবাসত, আয়েশার বিলিভ ইট অর নট গুরু জুরুইস, এটাই সত্য যে আয়েশা বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের ওই ওই বাড়িটার আরো দুই তিনটা বাড়ি পরে ঠিক আয়েশা নামের আর একটা মেয়েকে হাসান ভালোবাসছে।
আপনি বলতে চাচ্ছেন যে আপনার
তো ওরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই আয়েশা আমাকে বলছিল যে আমাকে ওমর ভাই ডাকতো যে ওমর ভাই তাহলে আসেন আমরা দুইজন আত্মহত্যা করব। একসময় কানতে কানতে ও খুব কান্নাকাটি করতেছিল আর আমাকে বলতেছিল যে ওরা যেহেতু চলে গেছে আমরা আত্মহত্যা করব, আমাদের মোটামুটি সেটিং হয়ে গেছে যে আমরা আত্মহত্যা করব, আত্মহত্যা করব, কিন্তু পরে ডিসিশন থেকে চেঞ্জ হয় আমাদের। আসলে জীবন শেষ করে দেওয়া আর একটা জীবনের জন্য একটা জীবন শেষ করে দেওয়াটাই কিন্তু ভালোবাসা নয় গুরু, আর আত্মহত্যা হলো মহাপাপ, এটাই সত্য গুরু। সে আয়েশা এখনো বেঁচে আছে।
তার মানে আমি একটু পরিষ্কার করি বন্ধুদের কাছে যে রানু, আয়েশা এবং হাসান এই তিনজন যখন আপনাদের সকলকে রেখে এবং সবাইকে রেখে পৃথিবী থেকে চলে যায়, সেই মুহূর্তে হয়তো রানুর সাথে আরেক কোন রানুর সাথে আপনার ভালোবাসা সম্পর্ক হয়
সম্পর্ক,
এবং সেই রানুর ভালোবাসায় কিন্তু আপনাকে এই রানুকে হয়তো আপনার কাছে নিয়ে এসছে। এবং একইভাবে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যখন আয়েশার বিয়ে হয়ে গিয়েছিল তখন আয়েশা নামের আরেকটি মেয়ে তখন এই হাসানের পাশের বাসাতে এসে উপস্থিত হয় এবং সে হাসানের সাথে আয়েশার
অনেকদিন সম্পর্ক থাকে। এই মারা যাওয়ার
তার মানে অনেকটা কিন্তু একদম অলৌকিক পুরোপুরি, মানে এটা কিন্তু আসলে হওয়ার কথা না যে আপনাদের দুই বন্ধুর জীবনে একই মার নামে দুই ব্যক্তি কিন্তু নাম তো একই।
হ্যাঁ, নাম একই, এটাই গুরু রিয়েলিটি।
তাহলে এটা হয়তো এক হতে পারে যে আপনাদের মানে যেটা ধারণা যদি করা হয় যে আপনাদের ভালোবাসার হয়তো ব্যাকুলতা কিংবা প্রখরতা এত বেশি ছিল যে সৃষ্টিকর্তা হয়তো আপনাদের ভালোবাসার মানুষকে আপনাদের কাছ থেকে নিয়ে গেলেও হয়তো সেই নামে অন্য কোন ব্যক্তিকে আপনাদের জীবনে হাজির করে দিয়েছেন।
হ্যাঁ,
আপনাদের ভালোবাসাটা এত বেশি প্রখর ছিল।
আমি এখনো যে রানু মারা গেছে ওর আব্বাকে দেখলে আমি আব্বাই ডাকি দূর থেকে, যদি এখনো ওদের ওই রকম আর রাগ নেই আমার সাথে, আগের মতোই ওর ভাইয়ের সাথে আমার কথা হয়।
This track was downloaded from FusionBD.com.
বড় ভাইদের সাথে
কথা কি লাভ রাগ করে,
রাগ করে কি লাভ, ওরা রাগ করে না। ওর ওর আম্মাও আমার আমার ওয়াইফকে মেয়ে বলেই জানে, মেয়ের মতোই জানে। তো এটাই গুরু, সেই আয়েশারও বিয়ে হয়ে গেছে, এখন ওরও ছেলে মেয়ে আছে, ও বেঁচে আছে, আমিও বেঁচে আছি।
একটা কথা কি ওমর ভাই, যে সময়ের ব্যবধানে কিংবা সময়ের কারণে সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়,
পরিবর্তন
হয়, কিন্তু পরিবর্তন হয় না আমি ভালোবাসি এই শব্দটি,
এই শব্দ
যদি আমি ভালোবেসে থাকি সত্যিকার অর্থে, হয়তো বহিঃপ্রকাশ অনেক পরিবর্তন হয়ে যায়।
হয়ে যায়, হ্যাঁ, বহিঃপ্রকাশ অনেকে ভালোবাসা শব্দটাই কেমন জানি একটু অন্যরকম চোখে দেখে, না ভালোবাসায় এটা আসলে এটাই হয়ে যায়, কার সাথে কার, কার চোখ দেখে, কার নাক দেখে, কার ঠোঁট দেখে,
কখন কোন মুহূর্তে, এটা কেউ জানে না।
ভালোবেসে ভালোবাসা এসে যায় এটা আসলে বলা মুশকিল হয়ে যায়। আর আমার গুরু, আমার এই মনের কথাগুলো আমি আপনাদেরকে বলার জন্য অনেক সময় খুঁজতেছিলাম। আমি আগে খুব এসএমএস করতাম, কিন্তু একটা সময় কাজের ভিড়ে শুধু শোনা হয়, এসএমএস করি না। আবার অনেক সময় দেখা যায় এসএমএস করবো, আবার ওই পড়ার পড়বে ওই আশা আমার বসে থাকতে হবে, আমার কখন শুনবো, আমার কাজের ক্ষতি হবে। তো এখন পরিপূর্ণভাবে
অবশেষে ফোন তো পেয়েছেন আমার ভালো,
হ্যাঁ অবশেষে ফোন পেলাম, আমিও খুব খুশি। আমার ওয়াইফ জিজ্ঞেস করতেছিল যে কি কে ফোন করছে, তো বললাম এরকম আমার রেডিও আমার যাব ভালোবাসার প্রোগ্রামে কথা বলবো। তো বিস্তারিত জানতে চাইছিল, বলছিল আমি বলেছিলাম
ঢাকাতেই থাকেন।
হ্যাঁ, ঢাকাতেই।
আচ্ছা, হয়তো উনি যদি শুনে থাকেন, হয়তো এমন হতে পারে যে আপনি যেমন ভেবেছেন যে সে মানে আপনি তাকে শোনাবেন না আপনার কথা, বাট হয়তো সে ইতিমধ্যে টিউন করে, যেহেতু আপনার ছেলে আধুনিক যুগের ছেলে, সে হয়তো দেখা গেছে যে হয়তো আপনার স্ত্রী এখন শুনছে, আপনি যদি এই বিদায় বেলায় আপনার স্ত্রীকে উদ্দেশ্য করে কিছু বলতে চান।
না, আমি তাকে বলবো যে আসলে যে গেছে সে গেছে, সে তো তার ভালোবাসা তার জায়গায় থাকবে, আর আমি তোমাকে নিয়ে আসি, আমি তোমাকে নিয়ে আসি, আর কয়েকদিন আমাদের মোটামুটি তো ছেলে এক ছেলের বিয়ে করালাম, ওর ভালোবাসার মানুষটিকে আমি ওকে আবার বিয়ে করেছি।
আপনার ছেলে বিয়ে করিয়েছেন?
হ্যাঁ, ও দেখতেছিলাম, ও বই পড়তেছিল যে লাল বেনারসি অথবা কাফনের কাফড়, এই ধরনের ভয়ানক কিছু করতেছিল, ও মোশাম ইয়ে হচ্ছিল, ওর লাইফ
পথে
চলে যাচ্ছিল। তো তখন আমি আমার
জীবনে চাইনি যে বাবার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে ছেলের জীবনে সে আবার পুনরাবৃত্তি ঘটুক,
পুনরাবৃত্তি ঘটুক,
বিকজ আপনি সাফারার।
লাইক আমি সাফারার, আমি অবশ্যই সাফারার, এটা আমি চাইনি। আমাকে অনেক লোক অনেক কথা বলছে যে এত ছোট ছেলেকে বিয়ে করাচ্ছে, তো আসলে আমি বিয়ে করাইছি, আমি যখন দেখব আমার এই ছেলেটা ওই গলির মাথায় দাঁড়ায় গাঁজা খাচ্ছে, নেশা করছে ওই মেয়েটার জন্য,
তখন আপনার ছেলের জীবন ধ্বংস হবে, পাশের বাড়ির লোকটির কিন্তু না,
কি হয়েছে লোকটির কিছু যাবে আসবে না। তখন আমি যদিও কিছুই করে না, তারপর আমি করাই দিছি, আমার মনে হলো যে এটাই আমার সুখ, আমি বুঝবো, আমি আমি অন্তত একজন আধুনিক বাবা ভালোবাসার মূল্য দিতে পারে পেরেছি। অনেক কথাই অনেক বলে মানুষ আমাকে যে এত ছোট ছেলে বিয়ে করাইছি কেন, কিন্তু ওইটার জন্যই আমার করানো যে আমি আমার ছেলে নিয়ে সুস্থ থাকে, আর ছেলে মানুষ বিয়ে হয়তো এক দুবছর পরে করলেও করতে হবে, বাজবাজ করতে হবে, এই আর কি গুরু। আমি আমি খুব লাকি গুরু, আমি
ডেফিনেটলি আপনি অনেক লাকি, সৃষ্টিকর্তা আপনার জীবনে অনেক কিছু অনেক ভাবে দিয়েছেন, হয়তো আপনি সেগুলোকে বুঝতে পারেননি যে কত ভাবে কত কিছু আপনাকে, হ্যাঁ নিয়েছে অনেক কিছু বাট দিয়েছো কিন্তু অনেক কিছু আপনাকে।
আমি গুরু অনেক কষ্টে আমার প্রথম বিয়ের পরে প্রথম চার পাঁচটা বছর গভীর কষ্টে কাটিয়েছি, যেটা আসলে বলা খুবই কঠিন, কিন্তু খুব কষ্টে কাটিয়েছি। আমার স্ত্রী আমার পাশে ছিলেন, আজও আছেন, আমি খুব হ্যাপি, আমি রিয়েলি খুব হ্যাপি।
থ্যাংক ইউ অমর ভাই। অমর ভাই যাবার আগে শুধু আমাদের বন্ধু বান্ধব উদ্দেশ্যে দুটি কথা।
হ্যাঁ, আমি বলবো আসলে ভালোবাসা ঠিক আছে, আপনি কাউকে ভালোবাসছেন বা আপনাকে ছেড়ে সে চলে গেছে অথবা আপনি কাউকে ছেড়ে দিয়েছেন, তার মানে এই নয় যে আমাদের জীবনটাকে শেষ করে দিতে হবে, তার মানে এই নয় যে আমি আমাকে নিশা করতে হবে, তার মানে এই নয় যে বাজে কিছু করতে হবে। আপনি ভেবে নিবেন সে চলে গেছে, সে যদি বেঁচে থেকে চলে যায় অন্য কারো সাথে, তাহলে এটা বুঝতে হবে আপনাকে সে ভালোবাসে না, অতএব যে আপনাকে ভালোবাসে না তার জন্য আফসোস করে আপনার জীবনটা নষ্ট করা শুধুই বোকামি ছাড়া আর কিছুই
না,
জীবনের পথে এগিয়ে যেতে হবে।
থ্যাংক ইউ অমর ভাই, আপনি ভালো থাকবেন, সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক প্রার্থনা করি।
ধন্যবাদ আমার রেডিও আমাকে এবং সকল দর্শককে, আসসালামু আলাইকুম।
মাসিক, আমি আজকে আসলে দু তিনটি কথা বলবো, হয়তো এই কথাগুলো আগে ওইভাবে বলা হয়নি কিংবা বলা হলো হয়তো আবার বলতে চাই, সেটা হচ্ছে যে অলৌকিক ঘটনা বলতে যে আমাদের পৃথিবীতে আমাদের আশপাশে যে অনেক কিছু ঘটে হয়তো আমরা এতদিন বিভিন্ন মানুষের মুখে শুনতাম, কিন্তু আমাদের সাথে বসে এভাবে আমরা কখনো কোন অলৌকিক ঘটনা ঘটবো এটা কিন্তু আসলে কখনো
কখনো ভাবি।
তুমি দেখো প্রত্যেকটি বিষয় কিন্তু অনেক বেশি অলৌকিক,
একটার সাথে একটা মানে মানে ঘনিষ্ঠভাবে,
প্রথম যেটা হচ্ছে শুরু থেকে যে উনি যখন পছন্দ করতেন সেটা কিন্তু অনেকটা অলৌকিক একটা ব্যাপার, ক্লাস সিক্স সেভেনে থাকতে পারে, সেটা কিন্তু হয়ে গেছে প্রকৃতির নিয়মে সুন্দরভাবে হয়ে গেছে, যেটা হয়তো এখনকার যুগে আমরা মানে এখনকার জেনারেশন আমরা ছেলেমেয়েরা হয়তো আরো অনেক ভিন্ন ওয়েতে আমরা প্রেজেন্টেশন করতাম, যে কারণেই কিন্তু বলা হয় যে ভালোবাসা নোংরা, আমাদের কারণে ভালোবাসা নোংরা না, আমরা প্রেজেন্টেশন করি নোংরা করে, সো এটা আমাদের দোষ। তো শুরু তো একটা অন্যরকম ঘটনা ছিল, আমি অলৌকিক বলবো না, শুরুটা ছিল একটু অন্যরকম, বাট তুমি দেখো পরবর্তীতে যে ঘটনাটি তার জীবনে ঘটলো, যেই মানুষটির সাথে সন্ধ্যাবেলায় যে রাগ অনুরাগ প্রকাশ করা, সেই মানুষটি শুধু এক রাতের ব্যবধানে সে পৃথিবী থেকে চলে গেছে, এটা কেউ কখনো ভাবতে পারে? তখন কি ভাবতে পারবো যে আমি আজকে যে মানুষটির সাথে কথা বললাম, যে মানবটির সাথে কথা বললাম, কাল এই একই সময়ে তার লাশ আমার চোখের সামনে ঘুরছে?
এটা তো চিন্তা করাও তো গুরু,
সেই ধরনের ঘটনা তার জীবনে ঘটে গেছে, সেটাও তাকে সহ্য করতে হয়েছে, এবং কতটা বেশি অলৌকিক যে সেই নামেরই আরেকটি মানুষ তার জীবনে ফেরত এসেছে, এবং তার বন্ধু আয়েশা যাকে মানে হাসান ভাই যাকে পাইনি, সে আয়েশাও কিন্তু তার জীবনে ফেরত এসেছিল, যদি তিনি বেঁচে থাকতেন হয়তো সে আয়েশা আজকে তার স্ত্রী হতেন।
সেটাই
কতটা মানুষের জীবনে বৈচিত্র্যপূর্ণ, এবং আমরা এই প্রোগ্রাম যখন চলে তখন অনেকেই বলে থাকে যে এখানে যারা আসে তারা হয়তো বানিয়ে বলে, কিংবা আদৌ কি এগুলো সত্য, আদৌ কি এগুলো লিসেনার আনেন নাকি আপনাদের পরিচিত কাউকে বানিয়ে নিয়ে আসেন, অনেকে কিন্তু এগুলো বলে থাকে,
তিন বছর এটা চলতো না,
স্বাভাবিক ব্যাপার, মানুষ ধারণা করতেই পারে, এটা একদম স্বাভাবিক ব্যাপার, মানুষের স্বাধীন মনে স্বাধীন চিন্তা চেতনা করতে কারোর কোন আপত্তি নেই, কিন্তু বিষয়টা হচ্ছে ভালোবাসা এর থেকে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ,
অবশ্যই
অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ ভালোবাসা। আমরা হয়তো জানতাম না এই প্রোগ্রামটির কারণে, আজ হয়তো আমরা জানছি, হয়তো শুনে বিশ্বাস করছি, কারণ চিরাচরিত নিয়মে আমাদের চোখের সামনে কিন্তু আমি তুমি এই ভালোবাসাগুলো আমাদের চোখে পড়ে, যে হ্যাঁ তোমাকে ভালোবাসি, তুমি আমাকে রেখে চলে গেছো, তোমাকে ভালোবাসতাম, সুন্দর সংসার করেছিলাম, শেষ হয়ে গেছে, রাখতে পারিনি, কিংবা অনেক সুখে আছে। বাট এর ভেতরে যে কত ঘটনা থাকে, আমরা শুধু দেখি যে আমাকে রেখে চলে গেছে,
এখানেও যে এক্সেপশনাল কিছু হতে পারে,
বাট এখানেও রেখে চলে গেছে মাসিক, তুমি এটা দেখো যে, বাট এই যে রেখে চলে গেল এর মাঝখানের কথাগুলো কিন্তু আমরা জানি না, কেন রেখে চলে গেল, কিভাবে রেখে চলে গেল, এই কথাগুলো কিন্তু আমরা জানি না। আমরা না জেনে শুনে কিন্তু অনেক সময় অনেক কথা বলে ফেলি, দূর ফালতু এইসব বিষয়ে। বাট একটা কথা, মুহূর্তের মধ্যে একটা ভালোবাসাকে আমরা ফালতু বলে কিংবা অবজ্ঞা করে আমরা মুহূর্তের মধ্যে তুড়িতে উড়িয়ে দিতে পারি, বাট যে মানুষটি ভালোবাসে সে জানে যে তাকে ভালোবাসার জন্য কত ত্যাগ স্বীকার করতে হবে, সে তাকে ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসে, এটা একটি বিষয়। আমি বন্ধুদেরকে শুধু দুটো রিকোয়েস্ট করব, যে আজকে অমর ভাইয়ের কথা শুনে, যে অমর ভাই যে কাজটি করেছে, যে তার ছেলের নিয়ে যে কথাটি সে বলল, খুব চমৎকার কিন্তু একটা কথা। আমাদের এই প্রচলিত সমাজে ভালোবাসাকে শুনলে আমরা যে বলি যে একটু মুখ ব্যাখ্যা করিয়ে ফেলে আমাদের অভিভাবকরা,
এবং এটা নিয়ে আপনি প্রায় বলে থাকেন অভিভাবকদের,
মানে অভিভাবকরা প্রায় একটু মুখ ব্যাখ্যা করে যে ভালোবাসে কি, মানে আমার ছেলের এখন পড়াশোনা করার বয়স, এখন চাকরি করার বয়স, ও কেন ভালোবাসবে,
এখন
ভালো ছেলে তো ভালোবাসতে পারে না, মানে এটা হচ্ছে আমাদের অনেক অভিভাবকদের চিন্তা চেতনা। এটা যখন একসাথে অভিভাবকদের দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন করা প্রয়োজন, ঠিক একইভাবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের, যে আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে যে সম্পর্কগুলো কিংবা আমাদের ভালোবাসাগুলোকে আমরা রাস্তাঘাটে এমন ভাবে এগুলোকে উপস্থাপন করি যে কারণে হয়তো কোনো মুরব্বী যারা রাস্তাঘাটে চলাফেরা করেন কিংবা যারা পার্কে কিংবা অন্যান্য জায়গাতে যান, তারা হয়তো ন্যাচারালি কথাটাই বলাটা স্বাভাবিক, কিংবা প্রচলিত সমাজে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এখন, যে ভালোবাসতে লাগে দুই দিন, ছাড়তে লাগে দুই সেকেন্ড, তো এটা দেখলে কোন অভিভাবক তো বলবেই যে কি দরকার ভালোবাসার বাবা, ছেড়েই দিতে হয় তো সেই দিতে ভালোবাসার কি দরকার। তো আমি একটা কথা শুধু বন্ধু বান্ধবকে বলতে চাই, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে অমর ভাইয়ের যেটা হয়েছিল, যে উনি যদি ওই সন্ধ্যায় তার রাগটাকে উনি পুষে রাখতেন, কিংবা হয়তো ওই রাত্রে যদি উনি ওনার সাথে কোনোভাবে কমিউনিকেট করার চেষ্টা করতেন, হ্যাঁ প্রকৃতির নিয়ম, কেউ তো সরাতে পারবে না, কিন্তু হয়তো ঘটনাটা নাও ঘটতে পারত, হয়তো ওই জায়গায় উনি নাও যেতে পারত,
হয়তো
তার সাথে সে থাকতে পারত, অন্য কোথাও যেতে পারত, হয়তো এই দুর্ঘটনার শিকার নাও হতে পারতেন। আমি এই কথাটা এই কারণে বলার উদ্দেশ্য, যে অনেক সময় দেখা যায় যে অনেক ভালোবাসার মানুষ কোন একটি ইগো নিয়ে কিংবা কোন একটি বিষয় নিয়ে রাগারাগি করে, তাদের ভেতরে কোনো যোগাযোগ নেই, তাদের ভেতরে কোনো মুখ দেখা দেখি নেই, তিন দিন, চার দিন, পাঁচ দিন, এক মাস, দুই মাস, ছয় মাস, ছয় বছর, আস্তে আস্তে ভ্যানিশ। তো প্লিজ, যদি আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে ভালোবেসেই থাকেন, তাহলে ইগোগুলোকে একটু দূরে রেখে প্রকৃত অর্থে ভালোবাসার মানুষকে ভালোবেসে কাছে টেনে নিয়ে আসার চেষ্টা করুন। আর যদি ইগো খুব বেশি থাকে, তাহলে আমার মনে হয় ভালো না বাসাটাই বেটার, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে গার্ডিয়ানদের ক্ষেত্রে যখন বলছিলাম যে আজকে আমি ভালোবাসি কিংবা তুমি ভালোবাসো, আমার পাশের বাড়ির আন্টি যদি জেনে থাকে আমার আম্মাকে, সে বলবে ছি 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 ছি, ভাবি এটা কি শুনলাম, আপনার ছেলে বলে ভালোবাসে, ভাবি এটা কি শুনলাম, আপনার মেয়েকে কালকে দেখলাম, ও একটি রাস্তার সাথে একটি ছেলের সাথে কথা বলছিল, ভাবি ভাবি এইভাবে তো সমাজ চলতে পারে না,
রিক্সায় করে দেখলাম হুড উঠিয়ে
হুড উঠিয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টি হচ্ছে যে হয়তো সে প্রতিবেশীর কথা শুনে বাবা মা হয়তো সেই ছেলেটিকে প্রতিহত করলো, যে না তুই ভালোবাসতে পারবি না, হ্যান না ত্যান হোয়াট এভার, যে কোনো কিছু করলো, তাতে কি হলো, সে ছেলেটি কিন্তু তার জীবন থেকে নষ্ট করে দিল। ওই যে সেই প্রতিবেশী যখন বললেন যে আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ছেলে ভালোবাসে, রহমত সাহেব এ কি করলেন আপনি, কিংবা ভাবি এ কি করলেন, আপনার মেয়ে তো ভালোবাসে, সেই প্রতিবেশীর জীবনে কিন্তু কিছু হলো না, তার কথার কারণে তার বাবা মা যখন সেই ছেলেটিকে প্রতিহত করার চেষ্টা করলো, জীবনটা ধ্বংস হলো, কিন্তু ওই
ছেলেটার বকে গেল,
তার লাভ কি হলো। এটা কি বরং আমরা করতে পারি না, যে আপনার সন্তান যদি ভালোবেসে থাকে তো তাকে বোঝানোর চেষ্টা করুন যে অবশ্যই তুমি ভালোবাসতে পারো, ভালোবাসা কোনো অন্যায় কিছু না, বাট একটা সময় আসুক সেই সময় পরে তোমার ভালোবাসার মানুষকে ডেফিনেটলি আমরা রিসিভ করে নেব, যদি তুমি তোমার ভালোবাসাকে প্রমাণ করতে পারো যে হ্যাঁ তুমি ভালোবেসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছ, পড়াশোনা করতে পেরেছ, ভালো কিছুভাবে নিজেকে সমাজ এস্টাবলিশ করতে পেরেছ, এবং তুমি যাকে ভালোবাসো সেই ভালোবাসার মানুষটিকে তুমি আমাদের পরিবারের যে মান সম্মান সবকিছু থাকে এবং সবকিছু দিয়ে তুমি তোমার মতো সুন্দরভাবে প্রমাণিত করতে পেরেছ, তাহলে অবশ্যই তোমাকে আমরা রিসিভ করব। এই ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি আমাদের সন্তানদের সাথে বাবা মার থাকে, তাহলে আমার মনে হয় খুব কম ক্ষেত্রে সন্তান বুকে জড়ার চান্সটা কম থাকে।
ওমর ভাই করেছেন
উনি কিন্তু খুব চমৎকার একটা কথা বলেছেন ওমর ভাই, যে আমার ছেলে এত কম বয়সে বিয়ে দিয়েছে। অনেকে কিন্তু বলবে যে এত কম বয়সে বিয়ে দিলেন কেন, বাট বিষয়টি হচ্ছে যে লাভ কি হলো, আজকে লাভটা কি হলো, যে তার ছেলে কিন্তু সুস্থ আছে, তার ছেলে হয়তো এখন কম বয়সে বিয়ে দিয়েছে, দু বছর পর চার বছর পর পড়াশোনা শেষ করে সে ঠিকই তো এস্টাবলিশড হবে, বাট সবচেয়ে বড় যে সম্পদ তার ছেলে কিন্তু নষ্ট হয়ে যায়নি। বা যদি আজকে অমর ভাই তার ছেলেকে প্রতিহত করতেন না তুই এটা করবি না ওটা করবি না, তাহলে কি হতো, বাবা বা কতদিন আমাদের আটকে রাখতে পারবে? আমার বাবার কথা মানার জন্য হ্যাঁ আমি হয়তো আমার ভালোবাসার মানুষকে ত্যাগ করলাম, বাট আমার ভেতরে যে আমি পুরো ছাই হয়ে যাচ্ছি সেটাকে কিন্তু আমার বাবা মা কখনো দমন করতে পারবে না, কোনো দিন পারবেন না। আপনারা আপনাদের কারণে হয়তো অনেক ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে ত্যাগ করে শুধু আপনাদের সুখের জন্য, যে না বাবা মাকে কষ্ট দেবো না, বাট আমাদের ভেতরে যে পুড়তে পুড়তে ছায় হয়ে যায় সেই ছায়টাকে কিন্তু কখনো বাবা মা বন্ধ করতে পারবে না, কারণ ওখানে কারোর হাত নেই, ওটা পুড়ে যাবে। বাট সেই ক্ষেত্রে যদি বাবা মা একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিন্তা করতো, যে আমার সন্তানকে আমি বাঁচাই, ওই পাশের বাড়ির মানুষটির কথা চিন্তা করে, আত্মীয়র কথা চিন্তা করে কি হবে যদি আমি একটু বাঁচাই না, কি অন্যায়? ভালোবাসা কি খুব অন্যায়? দৃষ্টিভঙ্গি কিন্তু শুধু এক জেনারেশন পরিবর্তন করলে হবে না, সবার পরিবর্তন করা উচিত। আমি বারবার বলছি ভালোবাসার ভেতরে কোনো অন্যায় নেই, অন্যায় যদি থাকে সেটা আমাদের, আর মাফ করবেন, অন্যায় যদি থাকে তাহলে আমাদের অভিভাবকদের চিন্তা শক্তিতে। আমি ক্ষমা চাইছি, হয়তো অনেক অভিভাবক মনে করতে পারে যে এটা কি বলছে, এতটুকু একটি ছেলে আমাদেরকে বলছে অন্যায়। জানি না যে আপনার কে কিভাবে নেবেন, বাট যদি কোনো আপনাদের আঘাত দিয়ে থাকে তাহলে ক্ষমা চাইছি, কিন্তু কথা সত্য, শুধুমাত্র আমরা পরিবর্তন হলে হবে না, আমাদেরকে পরিবর্তন হয়ে ভালোবাসার সুযোগ আমাদের বাবা মা আমাদের অভিভাবকদের দিতে হবে। আমরা ভালোবাসি কোনো অন্যায় করিনি, যদি অন্যায় করতাম, ভালোবাসা যদি অন্যায় হতো তাহলে শাহজাহান তাজমহল তৈরি করত না, আর পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য কিন্তু তাজমহল হিসাবে প্রতিষ্ঠিত হতো না, ঘরের শোকেতে সেই তাজমহলটি রেখে দিতেন না, কোনো বার্থডেতে কিংবা কোনো ভালোবাসার মানুষের উপহার সে তাজমহল আপনি উপহার দিতেন না, রবীন্দ্রসঙ্গীত শুনতেন না আমারও পড়ানো যাহা চাই, কোন নাটক হলে টিভিতে সবাই মিলে দেখতেন না যে হ্যাঁ চরম ভালোবাসা একটি নাটক আমরা দেখছি, তাহলে এগুলো অন্যায়? ভালোবাসাতে কোনো অন্যায় নেই, অন্যায় আমাদের দৃষ্টিভঙ্গিতে, অন্যায় আমাদের চিন্তা শক্তিতে, অন্যায় অন্যায় বলবো না ভুল, কিছুটা পরিবর্তন আসা উচিত আমাদের অভিভাবকদের ভালোবাসা চিন্তা শক্তিতে। তারা যেটা মনে করে থাকেন যে ভালোবাসা মানে অন্যায়, ভালোবাসলে আমার ছেলে ধ্বংস হয়ে গেল, এই চিন্তাটি করে আপনার ছেলেকে অথবা আপনার মেয়েকে আপনি ধ্বংস করবেন না, বরং আপনার ছেলে মেয়ের সাথে বন্ধু হয়ে তার ভালোবাসাকে বোঝার চেষ্টা করুন। সে ভালোবাসে, সে কোনো খুনি না, সে কোনো ডাকাত না, সে কোনো চোর না, সে কোনো সন্ত্রাসী না, সে ভালোবাসে। সৃষ্টিকর্তার কাছ থেকে যে ভালোবাসা এসছে আমাদের অন্তরে, সেই অন্তরে সেই উপহারকে সে ভালোবাসে, সে উপহারকে সে হৃদয় ধারণ করে, এতটুকুই, আর কিছু না। এখনকার মতো বিদায় নিতে চাই, কিছুক্ষণ পরে দু একটি গানের পর আবার আপনাদের মাঝে আপনাদের কথা নিয়ে ফেরত আসবো, আর অবশ্যই কিন্তু আমরা ফোন রিসিভ করবো অমন ভাইয়ের কথা শুনে। যদি আপনি মনে করে থাকেন যে আপনি কোনো কিছু শেয়ার করতে চান আমাদেরকে, আপনার জীবনে কোনো কথা অমন ভাইয়ের সাথে হয়তো মিলে গেছে, কিংবা আজকে অমন ভাইয়ের কথা শুনে আপনি কি ভাবছেন কিংবা কি ভাবা উচিত আমাদের, তাহলে আপনি ফোন করুন 9893666 এই নম্বরে।
This track was downloaded from FusionBD.com.